বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 26 জানুয়ারি, 12 মাঘ এবং ফার্সি 7 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি দূতাবাস স্থাপন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে ভারত থেকে আনা 50 লাখ করোনা টিকার উদ্বোধন ও এ নিয়ে বিতর্ক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর কাতার ও সৌদির সম্পর্ক স্থাপন নিয়ে বিশেষ আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি পণ্য সামগ্রী শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। ইয়েমেনে হুতি আনসারুল্লাহর সমর্থনে লাখ লাখ মানুষের মিছিল, ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গণপ্রতিবাদ ও নিন্দা। বাংলাদেশে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ, আইনের গেজেট জারি, যে কোনো দিন প্রকাশিত হবে ফলাফল। এবং ভারতের কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল, এক কৃষকের মর্মান্তিক মৃত্যু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। একবিংশ শতাব্দীতে এই প্রযুক্তি বিজ্ঞান, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের চালিকা শক্তিতে পরিণত হচ্ছে বলে তিনি জানান। আজ কোয়ান্টাম ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালেহি বলেন, ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা 2016 সাল থেকে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারা গোটা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি তা নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইরান কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে, এরই মধ্যে এ বিষয়ে সাফল্য এসেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক এবং পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ মস্কোয় পৌঁছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জারিফ। তিনি এ সময় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার প্রশংসা করেন। তিনি বলেন, নাগর্নো কারাবাখ সমস্যার সমাধান হওয়ায় তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় রাশিয়ার সঙ্গে তার দেশের সুসম্পর্কের কথা স্মরণ করেন। জাওয়াদ জারিফ গতকাল আজারবাইজান সফর করেছেন। সেখানে তিনি মুক্তাঞ্চল পুনর্গঠন ও উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সীমান্তবর্তী মুক্তাঞ্চলে পুনর্গঠন কাজ করতে তেহরান আগ্রহী, তবে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়া সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক, আর্মেনিয়া ও জর্জিয়া সফর
করবেন বলে কথা রয়েছে। আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল তেহরান সফরে এসেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে। মোল্লা আব্দুল গনি বারাদার প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন। খাতিব জাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তালেবান প্রতিনিধি দলটি আজ সকালে তেহরানে পৌঁছেছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানবন্দরে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়েছেন। খাতিব জাদে বলেন, তালেবান প্রতিনিধি দলটি এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে। এসব সাক্ষাতে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। ইয়েমেনের রাজধানী সানা সহ সারা দেশের বহু শহরে হুথি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা হুথি আন্দোলনের উপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তারা আমেরিকাকে সন্ত্রাসবাদের প্রকৃত উৎস এবং ইয়েমেনের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল হোতা হিসেবে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানান। ইয়েমেনের বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেন, আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী আচরণ করছে সেটাই প্রকৃত সন্ত্রাসবাদ। ইয়েমেনের উপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে সেটাই সন্ত্রাসবাদ। ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র 9 দিন আগে গত 11 জানুয়ারি হুথি আনসারুল্লাহর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়। বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের নিন্দা জানায়। 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনের উপর সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ওয়াশিংটন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3149 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ আইনের গেজেট জারি হয়েছে। এখন যে কোনো দিন ফল প্রকাশিত হবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খান।
পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাশ হওয়া 3টি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই 3টি বিলে সম্মতি দেন। বিল 3টিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো এখন আইনে পরিণত হয়েছে। এর আগে সোমবার রাতে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট আইন 2021, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন আইন 2021 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন আইন 2021 এই 3টি আইনের গেজেট জারি করা হয়। এই আইন পাশের ফলে এখন যে কোনো দিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনগুলো পাশ করা হয়েছে। এর আগে রোববার জাতীয় সংসদে এই বিল 3টি পাশের পর শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, বিলটি পাশের পর প্রজ্ঞাপন করতে 2-3 দিন সময় লাগবে, এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব। আগের আইন অনুযায়ী পরীক্ষা দেবার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান ছিল, কিন্তু সংশোধিত আইনে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশে করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে নানাভাবে মিথ্যাচার করছেন। অহেতুক ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এটি স্পর্শকাতর বিষয়, জনগণের মাঝে সংশয় তৈরি করা ঠিক হবে না। ওবায়দুল কাদের আজ সকালে সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি। প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে আজ মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আন্দোলনকারী কৃষকদের একাংশ সেই লালকেল্লাতেই তাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ পুলিশের যাবতীয় বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে বিভিন্ন রাজ্যের কৃষকরা দিল্লির দিকে এগোনোর চেষ্টা করলে তাদের উপরে লাঠি চার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে কৃষকদের কার্যত খণ্ড যুদ্ধ বেঁধে যায়। আজ কৃষক আন্দোলনে গোলযোগের জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিল্লিতে কমপক্ষে 5টি এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ বাসায় পরিস্থিতি খতিয়ে দেখতে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এ বিষয়ে সাবেক এমপি ও সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, ওই ইস্যুতে অধ্যাপক সৌগত রায় এমপি বলেন,
আমি দেখেছি যে পুলিশ লাঠি চার্জ করেছে এবং টিয়ার গ্যাস সেল ছুড়েছে, সেটাও এড়াতে পারলে ভালো। এই যে কৃষকরা ব্যারিকেড ভেঙে লালকেল্লা পৌঁছে গেল, এটা তো আমি বলবো পুলিশেরই ব্যর্থ,
বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি দাবি করেছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান ও আমেরিকার সম্পর্কে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোতে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, আমরা একটি যুদ্ধ প্রতিহত করতে চেয়েছিলাম। প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জেনারেল ম্যাকেনজি আরও দাবি করেন, প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয়ের আগের ও পরের মাসগুলোতে ইরানের পক্ষ থেকে কঠোর হুমকি সৃষ্টিকারী তৎপরতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, কোনো কোনো সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের শেষ দিনগুলোতে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা করেনি, উল্টো ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নিজের অনুসারী বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে তেহরান। এক মাসের জন্য ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি আন্দোলনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে এটির সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ করে দিয়েছিলেন। গতকাল মার্কিন অর্থ বিভাগের দেওয়া লাইসেন্স অনুযায়ী হুতি আন্দোলন বা যেসব প্রতিষ্ঠানে এই আন্দোলনের শতকরা 50% বা তারও বেশি বিনিয়োগ আছে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা 26 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে হুতি আন্দোলনের যেসব নেতাকে আমেরিকার কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে তারা এই স্থগিতাদেশের আওতায় পড়বেন না। ট্রাম্প ক্ষমতা ত্যাগ করার কয়েকদিন আগে হুতি আনসারুল্লাহর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি শহরে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুতিন সোমবার তার দপ্তর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় এই অভিযোগ করেন। বিক্ষোভ আয়োজনকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, আয়োজকরা ছিল এমন সন্ত্রাসী যারা নারী ও শিশুদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, আইনের আওতায় কথা বলার অধিকার সবার আছে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে আইন লঙ্ঘন শুধু অগঠনমূলক কি নয়, বিপজ্জনকও বটে। রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে গত সপ্তাহে জার্মানি থেকে মস্কোয় ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে শনিবারের বিক্ষোভে সারা দেশে প্রায় 3,000 মানুষ অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে মুখ খুলেছেন জো বাইডেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, আমি মনে করি এটা হতেই হবে। তিনি আরও বলেন, যদি এটা অর্থাৎ ট্রাম্পের অভিশংসন বিচার না হয় তাহলে এর খুব বাজে প্রভাব পড়বে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। 13 জানুয়ারি 232-197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে। জানা গেছে আমিরাত ও ইসরায়েল পর্যায়ক্রমে সম্পর্ক আরও গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটি আরব দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে সমঝোতাপত্রে সই করেছিল। সেপ্টেম্বরে সম্পর্ক স্থাপনের পর থেকেই আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয় এবং দুপক্ষের বাণিজ্যিক প্রতিনিধিদের সফর বিনিময় অব্যাহত রয়েছে। এছাড়া এ পর্যন্ত ইসরায়েলের হাজার হাজার পর্যটক সংযুক্ত আরব আমিরাত সফর করেছে। ইসরায়েল আবুধাবিতে দূতাবাস স্থাপন করা ছাড়াও দুবাইতে কনস্যুলেট স্থাপনের চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের এই পদক্ষেপ থেকে বোঝা যায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে তাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে এবং পর্যায়ক্রমে তারা সম্পর্ক আরও গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার কারণে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে, কিন্তু সুদান ও মরক্কোর তুলনায় মানামা ও আবুধাবি সরকারের এই ব্যাপারে অতি উৎসাহের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। যদিও ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের প্রধান শরিক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য রিয়াদের প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে আবুধাবি। প্রকৃতপক্ষে আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে একদিকে সৌদি আরবের উপর তাদের নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, অন্যদিকে পশ্চিম এশিয়ার বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সমর্থন নিয়ে এ অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে আবুধাবি। আরেকটি বিষয় হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে আমিরাত প্রেসিডেন্ট বাইডেনের সুনজর কাড়ার চেষ্টা করছেন এবং তারা যুক্তরাষ্ট্রকে এ বার্তা দিতে চায় যে ট্রাম্প ক্ষমতায় না থাকলেও আবুধাবি চিন্তিত নয়। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তুরস্কে বসবাসকারী আমিরাতের রাজনৈতিক কর্মী হামাদ আলে শামস বলেছেন, আমিরাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যারাই বিরোধিতা করবে তাদেরকে 10 বছরের কারাদণ্ড এবং জরিমানার ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে 50 লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে মন্ত্রী এমপিদের দেহে প্রথমে এটা প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এই টিকা কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি ডোজ $5 মূল্যে কেনা এই টিকা সংরক্ষণ করা হচ্ছে টঙ্গিতে বেক্সিমকোর ওয়্যার হাউসে। ল্যাব টেস্ট এবং ছাড়পত্র পাবার পর 4 থেকে 5 দিনের মধ্যে সারা দেশে তা বিতরণ করবে বেক্সিমকো। এদিকে করোনা টিকাদান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে, যাতে অংশ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং মুগদা হাসপাতালের 85 জন চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে ঢাকা শহরের 5টি হাসপাতালে এই টিকার কার্যক্রম শুরু হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনার টিকা নিতে কাউকে জোর করা হবে না, স্বেচ্ছায় যারা টিকা নিতে চান তাদেরকেই দেওয়া হবে। অপরদিকে টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে মন্ত্রী এমপিদের দেহে প্রথমে এটা প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবং মন্ত্রীবর্গের দায়িত্ব হচ্ছে, সংসদের দায়িত্ব হচ্ছে, তারা আগে এই ভ্যাকসিনটা নিক, তাহলে মানুষের একটা আস্থা আসবে যে না এটা কোনো সমস্যা নেই। এটা করতে না পারলে তো আমরা কিছু সমস্যা থেকেই যাবে। মানুষের তো সাধারণ মানুষের বলেন বা সাধারণ মানুষ, এমনকি ডাক্তাররাও অনেকে আপনার বলছেন যে আমি এখনই নিচ্ছি না, পরে নেব।
তবে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনো সরকারি কোনো জরিপ বা গবেষণা হয়নি। সম্প্রতি বেসরকারি পর্যায়ে দেশের 8 জেলায় জরিপ চালিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা। তাদের তথ্য বলছে 74% মানুষ বিনামূল্যে নিরাপদ ভ্যাকসিন নিতে আগ্রহী।
যেখানে ইনজেকশনটা দেওয়া হবে তার ভ্যাকসিনটা দেওয়া হবে, কিন্তু একটু ফুলে যেতে পারে, একটু ব্যথা হতে পারে, একটু জ্বর জ্বর ভাব হতে পারে, আপনার একটু দুর্বল লাগতে পারে, সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু 1 থেকে 2 দিনের ভিতরে সেরে যাবে।
সম্প্রতি নর্থ সাউথ ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়, রংপুর হাইপারটেনশন সেন্টার এবং ইনজুরি প্রিভেনশন রিসার্চ সেন্টারের 6 জন গবেষক 8 জেলায় শহর গ্রাম মিলিয়ে প্রায় 4,000 মানুষের উপরে একটি জরিপ চালায়। জরিপকারীদের প্রশ্ন ছিল, ভ্যাকসিন নিরাপদ, কার্যকর ও বিনামূল্যে পাওয়া গেলে নেবেন কিনা। এতে সম্মতি দিয়েছেন 74.6% উত্তরদাতা। গবেষকরা বলছেন, ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কাটাতে হবে, দূর করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার দুশ্চিন্তা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্থাপন বিষয়ে বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, আরব দেশগুলোর নেতারা কাতারের সঙ্গে তাদের দীর্ঘদিনের মতবিরোধ নিরসনের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। 2017 সালের 5 জুন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করলে তখন থেকে উত্তেজনা চলে আসছিল। ইরান সহ বেশ কিছু ইস্যুতে কাতারের পররাষ্ট্রনীতির প্রতি অসন্তুষ্ট হয়ে ওই দেশগুলো দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ও নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য তারা কাতারকে 13টি শর্ত দেয়, কিন্তু কাতার একটি শর্ত না মানার পরও সৌদি নেতৃত্বাধীন জোট শেষ পর্যন্ত কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়। এ অবস্থায় সৌদি আরব কাতারের কাছে মাথা নত করল কিনা সে প্রশ্ন উঠেছে। এ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
২০১৭ সালের জুনে, অর্থাৎ এখন থেকে 3.5 বছর আগে, সৌদি আরব এবং তার 3 ঘনিষ্ঠ আরব মিত্র, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন, হঠাৎ করে কাতারের উপর সর্বাত্মক অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের ঘোষণা দেয়। ফলে কাতারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খাবার সংকটের আতঙ্কে দোকানপাটে হামলে পড়েছিল লোকজন। কিন্তু কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল সানি উপসাগরীয় জোটের বৈঠকে যোগ দিতে সৌদি আরবের আল উলা শহরে যান। তখন তাকে রাজকীয় সম্মান দেখান স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আনুগত্য আদায়ে বাধ্য করার জন্য যে ব্যক্তি কাতারকে নতজান করতে চেয়েছিলেন, ক্ষমতাধর সেই সৌদি যুবরাজ কাতারি আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন।
কিন্তু মজার ব্যাপার হলো, যে অবরোধ আরোপের সময় আল জাজিরা টিভি চ্যানেল নেটওয়ার্ক বন্ধ, ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা সহ যে ১৩টি দাবি ১০ দিনের আলটিমেটাম দিয়ে সৌদিরা কাতারের হাতে তুলে দেয়, তার একটিও কাতার মানেনি। জানা গেছে, আন্তর্জাতিক আদালতে ওই চারটি দেশের বিরুদ্ধে কাতার যে মামলা করেছিল, শুধু সেই মামলা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এর বাইরে অন্য কোনো ছাড় দেয়নি দোহা। অবরোধ ওঠানো বা সম্পর্ক পুনঃস্থাপন নিয়ে কোনো দেনদরবারও কাতার করেনি, বরং সম্পর্ক স্থাপনের এই উদ্যোগ ছিল সৌদি আরবের এবং ডোনাল্ড ট্রাম্পের। সৌদি আরব কাতারের সাথে সমঝোতার জন্য অস্থির হয়ে উঠেছিল। ব্রিটেনে রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান এবং মধ্যপ্রাচ্য রাজনীতির বিশ্লেষক সামি হামদি বলেছেন, সৌদিরা যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার নিয়ে বেশ উদ্বিগ্ন, সুতরাং জো বাইডেন ক্ষমতা নেওয়ার আগে বিতর্কিত বিষয়গুলো তারা যতটা সম্ভব ফয়সলা করার চেষ্টা করছে।
অবশ্য ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে এই অবরোধ নিয়ে মাথা না ঘামালেও সাম্প্রতিক সময়ে কাতার ও সৌদি আরবের মধ্যে সমঝোতায় আগ্রহী হয়ে পড়েন। কুয়েত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সমঝোতা নিয়ে কথাবার্তা শুরু হয় সেপ্টেম্বর মাসে। প্রথমে কথা হয় সৌদি আরব এবং কাতারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে, কিন্তু কাতার শর্ত দেয় চুক্তি হতে হবে ব্যাপক ভিত্তিক, যেখানে অবরোধকারী বাকি তিনটি দেশকেও আনতে হবে। এখন প্রশ্ন উঠেছে, ট্রাম্প তিন বছর চুপ থাকার পর ক্ষমতার শেষ দিকে এসে কাতারের বিরুদ্ধে অবরোধ উঠানো নিয়ে উৎসাহী হয়ে উঠেছিলেন কেন? যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জন বি অল্টারম্যান লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দপ্তর হোয়াইট হাউসকে বোঝাতে সক্ষম হয় যে কাতারের উপর অবরোধ অর্থহীন এবং মধ্যপ্রাচ্যে ইরানকে একঘরে করার নীতির জন্য এটি ক্ষতিকর।
সৌদি আরব ধারণা করেছিল সর্বাত্মক অবরোধের কাছে কাতারের অর্থনীতির এমন বেহাল দশা হবে যে দেশটি হাঁটু গেড়ে সৌদি আরবের দাবি মানতে বাধ্য হবে। প্রথম কয়েক সপ্তাহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ২০ লাখ জনসংখ্যার ছোট এই দেশটিতে। খাবারের সংকটের ভয়ে মানুষজন দোকানপাটে হামলে পড়েছিল, শেয়ার বাজারে ধস নামে। তারপরও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি আপোষ করতে অস্বীকার করেন। তিনি সাহায্যের জন্য হাত বাড়ান তুরস্ক এবং ইরানের কাছে। ইরানের সাথে যৌথভাবে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের উন্নয়নে যে কাজ কাতার করছিল, অবরোধ আরোপের পরে সেই সহযোগিতা তারা আরও বাড়িয়ে দেয়। এছাড়া সৌদি আরব এবং আমিরাতের আকাশসীমা ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় কাতার এয়ারওয়েজ বিকল্প হিসেবে ইরানের আকাশসীমা ব্যবহার শুরু করে। সৌদি আরবের বৈরী ওই দুই দেশ অর্থাৎ ইরান ও তুরস্ক জরুরি ভিত্তিতে কাতারে খাবার পাঠায়। সৌদি আরব সামরিক অভিযান চালাতে পারে এই ভয়ে তুরস্কের কাছে সামরিক সাহায্য চায় কাতার। এক বছরের মধ্যে ঘুরে দাঁড়ায় কাতার।
কাতারের আমির এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানকে এই অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী ও শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, কাতারের বিপদের সময় ইরান শত্রুতার পরিবর্তে আন্তরিকতা দেখিয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বৃহৎ দেশ হিসেবে ইরানের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা উচিত এবং অর্থনৈতিক সহ সর্বক্ষেত্রে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রাখা জরুরি। এছাড়া কাতারের অন্যান্য কর্মকর্তারাও বিপদের সময় ইরানের সহযোগিতার ব্যাপক প্রশংসা করেছেন। ইটালিতে এক আন্তর্জাতিক সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল রহমান আল সানি বলেন, অবরোধ নিয়ে যে কোনো সমঝোতায় কাতার তার সার্বভৌম ও বিদেশ নীতি নিয়ে কোনো আপোষ করবে না। অন্যদিকে সামি হামদি মনে করেন, সৌদির কথা মতো কাতার যে ইরান এবং তুরস্কের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে সে সম্ভাবনা ক্ষীণ।
Thank you.
সৌদি কাতার সমঝোতার মধ্যস্থতায় প্রধান ভূমিকা রেখেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। ট্রাম্প এই সমঝোতার বদলে কাতারকে কোনো শর্ত কি দিয়েছেন তার কোনো স্পষ্ট কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। তাছাড়া এই অবরোধ নিয়ে কাতার এবং সৌদি আরব ও তার মিত্রদের মধ্যে যে অনাস্থা ও তিক্ততা তৈরি হয়েছিল তাতে এই নতুন সমঝোতা বা শান্তি প্রচেষ্টা কতখানি টিকবে তা নিয়েও সন্দেহ রয়েছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কাতারের আপোষহীন মনোভাবের কাছে সৌদি আরব মাথা নত করতে বাধ্য হয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সহ কাতার তার আগের নীতিতেই অটল রয়েছে, যা কিনা সৌদি আরবের জন্য বড় পরাজয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্ক স্থাপনের উদ্যোগকে, বিশেষ করে কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরান সন্তোষ প্রকাশ করে একে স্বাগত জানিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আরব দেশগুলোর সঙ্গে কাতারের সম্পর্ক স্থাপন সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বিশ্ব নেতাদের চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইত্তেফাক, প্রধানমন্ত্রী দেয়া ঘরের জন্য টাকা নিল কারা, মানব জমিন। করোনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার দৈন দশা প্রকাশ পেয়েছে অধিকারের প্রতিবেদন, এটিও একই দৈনিকের শিরোনাম। প্রণোদনার টাকাও কি সরানো হচ্ছে, অনুসন্ধানের পরামর্শ দৈনিক কালের কণ্ঠ। জ্যাক মার মিনিটের দাম $5,800 কোটি, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, সিংহ সীমান্তে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা, কুচকাওয়াজের আগেই দাপট শুরু ট্র্যাক্টরের, আনন্দবাজার পত্রিকা। শত্রু শিবিরে অগ্নিবর্ষণ করবে আকাশ, চীনকে নজরে রেখে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, সংবাদ প্রতিদিন। ঐতিহাসিক ভুল সংশোধন, বাবরি ধ্বংস নিয়ে এমনই মত কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকরের, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রীর দেয়া ঘরের জন্য টাকা নিল কারা, এটি দৈনিক মানব জমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, একদিনে প্রায় 70,000 পরিবারকে আশ্রয় দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে এই ঘর উপহার দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়। শনিবার প্রথম পর্যায়ে প্রায় 70,000 পরিবারকে তাদের আশ্রয় বুঝিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই মানবিক প্রকল্পের ঘর পেয়ে আনন্দের বন্যা বয়ে যায় প্রকল্প এলাকায়। যারা আশ্রয় পেয়েছেন তাদের অনেকের স্বপ্নেও ছিল না এমন পাকা বাড়িতে থাকার। তবে এই প্রকল্প ঘিরে বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন স্থান থেকে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট অসাধুদের মাধ্যমে অর্থ নেওয়া হয়েছে উপভোক্তাদের কাছ থেকে, কোথাও কোথাও নেওয়া হয়েছে নির্মাণ সামগ্রীর দাম। আবার কোথাও মালামালের ভাড়ার কথা বলে নেওয়া হয়েছে অর্থ, এমন বেশ কিছু অভিযোগের সরাসরি তথ্য দিয়েছেন উপকারভোগীরা।
করোনায় দেশে স্বাস্থ্য ব্যবস্থা দৈন্যদশা প্রকাশ পেয়েছে, অধিকারের প্রতিবেদনে কথা বলা হয়েছে, মানব জমিনে প্রকাশিত এ প্রতিবেদনে লেখা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপান্তরিত করে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু করেছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকেও তারা রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের কাজে ব্যবহার করেছে। গত বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ছিল অবনতিশীল, করোনাকালে দেশের স্বাস্থ্য ব্যবস্থারও দৈন্যদশা প্রকাশ পেয়েছে, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব বিষয়ে উল্লেখ করে মানবাধিকার সংগঠন অধিকার তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে।
প্রণোদনার টাকাও কি সরানো হচ্ছে, অনুসন্ধানের পরামর্শ। দৈনিক কালের কণ্ঠের এই শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারীর কারণে মানুষের আয় কমে যাওয়া, কাজ হারানোর দরুন বেকারত্ব বৃদ্ধি এবং সঞ্চয় ভেঙে সংসার চালানোর তথ্য উঠে আসে বিভিন্ন সংস্থার জরিপে। এতে ব্যাংকে আমানত রাখা ও সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ার কথা। করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে সেই প্রবণতা লক্ষ্য করা গেলেও কয়েক মাস ধরে ব্যাংকে আমানত ও সঞ্চয়পত্র বিক্রি হুহু করে বাড়ছে, শেয়ার বাজারও চাঙ্গা। করোনাকালে মানুষের আয় কমার পরও এই তিন খাতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি মাত্রায় বিনিয়োগ হওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। অর্থনীতিবিদসহ অনেকেই মনে করছেন, করোনার ক্ষতি পোষাতে সরকারের দেওয়া প্রণোদনা ঋণের টাকার একটা অংশ সরিয়ে এসব জায়গায় বিনিয়োগ করা হচ্ছে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সিংহু সীমান্তে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা, কুচকাওয়াজের আগেই দাপট শুরু ট্রাক্টরের। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিল করেছেন প্রতিবাদী কৃষকরা। কোথায় সরকারি নিয়ম বিধি, কোথায় পুলিশের চোখ রাঙানি? প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই প্রতিবাদী কৃষকরা দাপিয়ে বেড়াল দিল্লি। কথা ছিল দুপুর ১২টার পর শুরু হবে ট্রাক্টর মিছিল, কিন্তু সকাল 8:30 নাগাদ সিংহু সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন।
আর সংবাদ প্রতিদিন লিখেছে, পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল। বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, দেশ জুড়ে পালিত হচ্ছে 72তম সাধারণতন্ত্র দিবস। আজ দিল্লির রাজপথে একদিকে শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনাবাহিনী, অন্যদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই ট্রাক্টর র্যালি করল কৃষকরা। রুট ভেঙে দিল্লিতে ঢুকলেন বিক্ষোভকারী কৃষকরা। পুলিশের দিকে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। কৃষকদের একাংশ পুলিশকর্মীকে হেনস্থার চেষ্টা করেন, তাদের হাতে ছিল লাঠি তলোয়ার। কৃষক বিক্ষোভের জেরে দিল্লি মেট্রোর একাধিক গেট বন্ধ করে দেয়া হয়, বাস ও পুলিশ জিপে হামলার অভিযোগ উঠেছে। তাছাড়া দিল্লির বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়েছে।
ঐতিহাসিক ভুল সংশোধন, বাবরি ধ্বংস নিয়ে এমনই মত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জাভড়েকরের, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারতের আত্মা রয়েছে রাম মন্দিরে, তাই বিদেশি হামলাকারীরা ধ্বংসের জন্য রাম মন্দিরকে বেছে নিয়েছিল, দাবি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। তিনি আরও বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ঐতিহাসিক ভুল সংশোধন করা হয়, আর সেদিনের সেই ধ্বংসযজ্ঞে কর সেবকদের সঙ্গে সামিল ছিলেন তিনি নিজেও। এই মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এমআইএম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। টুইটারে তিনি লিখেছেন, সুপ্রিম কোর্ট বলেছে মন্দির ভেঙে মসজিদ গড়ার প্রমাণ পাওয়া যায়নি, সম্পূর্ণ বেআইনিভাবে মসজিদ ভাঙা হয়েছিল বলেও জানিয়েছে শীর্ষ আদালত। এখন যেমন গর্ববোধ করছেন প্রকাশ জাভড়েকর, সেভাবেই আদালতে স্বীকারোক্তি দিলেন না কেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, চীনের সঙ্গে সংঘাতের আবহে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। সোমবার ওড়িশা উপকূলে অত্যাধুনিক আকাশ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এক বিবৃতিতে DRDO জানিয়েছে, ওড়িশা উপকূলে ইমিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে নতুন প্রজন্মের আকাশ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। বায়ুসেনার জন্য তৈরি জমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এর ফলে বিমান ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক ঠিকানাগুলিকে শত্রুপক্ষের হাত থেকে সহজেই রক্ষা করা যাবে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি।
কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরানি পণ্য সামগ্রীর শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরানের পণ্য সামগ্রী
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা ইরানের আরও একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ তেল শিল্প নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্তি টানব ইরানি পণ্য সামগ্রী শীর্ষক এই ধারাবাহিকের।
তবে শেষ করার আগে আমরা ছোট্ট করে নজর বোলাব পেছনের দিকে। পেছন মানে হল এ যাবৎ আমরা যতগুলো অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি ইরানি পণ্য সামগ্রীর সঙ্গে, সেসবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু পণ্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, আমরা এই ধারাবাহিকের একেবারে শেষ পর্বে এসে উপনীত হয়েছি। তাই এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষেপে পর্যালোচনা করার চেষ্টা করব আজকের আসরে। প্রাচীনকাল থেকে ইরানের ভৌগোলিক অবস্থান ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক সিল্ক রোডটিও ইরানের উপর দিয়ে গিয়েছিল। অপরদিকে পারস্য উপসাগরের মাধ্যমেও ইরান যুক্ত হয়েছে বহির্বিশ্বের সঙ্গে। ভবিষ্যতের বিশ্ব অর্থনীতিতে ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। ইরানের অর্থনীতির অন্যতম প্রধান ক্ষেত্র হল এর জ্বালানি সম্পদ। ইরানে রয়েছে বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। তেল মজুদের পরিমাণের দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান চতুর্থ বৃহত্তম। তাছাড়া অনেক দেশের তুলনায় ইরানে তেল ও গ্যাস উৎপাদন ব্যয় কম। পেট্রোকেমিক্যাল শিল্পগুলো পরিচালনার ক্ষেত্রে এই তেল ও গ্যাস প্রধান ভূমিকা পালন করে।
ইরানের বাগবাগিচায় উৎপন্ন বিভিন্ন ধরনের পণ্য বিশ্বে অনন্য। বাগবাগিচায় উৎপন্ন পণ্য উৎপাদনের দিক থেকে ইরান তৃতীয় স্থানে রয়েছে। 15টি গুরুত্বপূর্ণ উদ্যানজাত পণ্য রয়েছে ইরানের। বিশ্বে 25টি প্রধান উদ্যানজাত পণ্যের মধ্যে 15টি পণ্য ইরানে উৎপাদিত হয়। এ ধরনের উদ্যানজাত পণ্যের মধ্যে রয়েছে পেস্তা, খেজুর, ডুমুর, আপেল, জৈতুন, আঙ্গুর, ডালিম এবং চেরি। উল্লেখ করার মতো একটি বিষয় হল উচ্চতর ঔষধি গুণ সম্পন্ন কিছু পণ্য যেমন জাফরান, বারবি এবং জিরা ইত্যাদি মূল্যবান পণ্যগুলোর অন্যতম বৃহত্তম উৎপাদনকারী ইরান। খনিজ সম্পদ মজুদের দিক থেকে ইরানের অবস্থান সমগ্র মধ্যপ্রাচ্যে প্রথম। কারো কারো মতে সমৃদ্ধ খনি এবং উচ্চ খনিজ মজুদের কারণে বিশ্বে খনির স্বর্গরাজ্য হল ইরান। ইরান লোহা, দস্তা, সীসা, মার্বেল, তামা এবং সোনার বেল্টে অবস্থিত। তো শ্রোতা বন্ধুরা, আসরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের সর্বশেষ আয়োজনে। বলছিলাম যে খনির স্বর্গরাজ্য হল ইরান, সে কারণেই এখানে রয়েছে বিচিত্র খনি যেমন তামার খনি, লোহার খনি, আকরিক লোহার খনি, কয়লা খনি, সোনার খনি এবং ফিরোজা পাথরের খনিসহ আরও বহু রকমের খনি। ইরানের লাল স্বর্ণ হল জাফরান। জাফরান চাষ সহজ কথা নয়। আবহাওয়াগত বৈচিত্র্য, উর্বর মাটি এবং কষ্ট সহিষ্ণু পরিশ্রমী মানুষের কাজ জাফরান চাষ। আর ইরানের পরিশ্রমী কৃষকদের কল্যাণে এদেশের মাটি হয়ে উঠেছে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। ইরানের মাটি বিশ্বব্যাপী পরিচিত ও খ্যাত বিচিত্র উদ্ভিদের জন্য অনুকূল। খ্রিস্টপূর্ব কাল থেকেই তাই ইরান ভূখণ্ডে বিচিত্র উদ্ভিদের চাষ হয়ে আসছে। বলা হয়ে থাকে যে ইরানিরাই সর্বপ্রথম জাতি যারা এইসব মূল্যবান উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়েছে এবং এগুলোর চাষাবাস করে এসেছে দীর্ঘকাল আগ থেকে।
ইরানের বিখ্যাত একটি পণ্য যা কালো মুক্তা নামে পরিচিত তা হল ক্যাভিয়ার। ক্যাভিয়ার বা স্টার্জেন মাছ আঁশবিহীন, দেখতে লম্বা, প্রায় 1 থেকে 2 মিটারের মতো। মাথার দিক থেকে লেজের দিকে ক্রমশ চিকন। আঁশ না থাকায় এই মাছ দ্রুত চলতে পারে। তুলনামূলকভাবে জলের বেশ গভীরে বাস করে এই মাছ। 1000 কেজি পর্যন্ত ওজন হয় কোনো কোনো ক্যাভিয়ারের। পৃথিবীর সমুদ্র তলদেশের বিস্ময় এই ক্যাভিয়ার মাছ, বিশেষ করে যে 5টি বিরল ও গুরুত্বপূর্ণ প্রজাতির কথা আমরা জানি, এগুলো বিভিন্ন রঙের হয়। ক্যাভিয়ার মাছ এবং এই মাছের ডিম দুটোই সারা বিশ্বে বেশ দামি খাদ্যপণ্য। সুতরাং ক্যাভিয়ার চাষ ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে ব্যবসায়িক সাফল্য আসতে পারে, যা অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে। আসলে এ পর্যায়ে আবারও ছোট্ট একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের সর্বশেষ আয়োজনে। ইরানি গালিচার ইতিহাস বেশ প্রাচীন। আগে ছিল হাতে বোনা কার্পেট, এখন হাতে বোনা কার্পেটের পাশাপাশি মেশিনে তৈরি কার্পেটও ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে। ইরানি কার্পেট কেবল একটি পণ্যই নয়, এটি একটি শিল্প, সৃজনশীল শিল্প, ইরানি জাতীয় সাংস্কৃতিক সমষ্টিগত একটি অভিব্যক্তি ও প্রতীক এই কার্পেট। ইতিহাসের দীর্ঘকাল পরিক্রমায় এই শিল্পটি ইরানের ঐতিহ্যকে বিশ্বব্যাপী সমুন্নত রেখেছে। কাঁচ শিল্প, চামড়া শিল্প, খাদ্য শিল্প, লাল ইয়াকুত বা চুনি এবং নীল ইয়াকুত বা নীল চুনি, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সড়ক নির্মাণ, ভবন নির্মাণ শিল্প, জ্ঞানভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাউন বা বিজ্ঞান ও প্রযুক্তি উপশহর নির্মাণ, মৃৎশিল্প, সামরিক শিল্প, ন্যানো শিল্প, পরমাণু প্রযুক্তি শিল্প ইত্যাদি সকল ক্ষেত্রেই ইরান এখন ব্যাপক অগ্রসর।
আমাদের এই অনুষ্ঠানগুলো আমাদের ওয়েবসাইট firsttoday.com/bna আপলোড করা আছে। আপনারা যারা বিস্তারিত জানতে আগ্রহী তারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পরবর্তী আসরে আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ধারাবাহিক নিয়ে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, তবে এর আগে হাতে থাকা আরও একটি খবর। ভারত, ফিনল্যান্ড, ভিয়েতনাম এবং কাতার থেকে রাশিয়া ভ্রমণের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার দিল্লির রুশ দূতাবাসের তরফে জানানো হয়েছে, সোমবার রুশ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, ফলে এসব দেশের ভ্রমণকারীরা এখন থেকে বিনা বাধায় রাশিয়া ভ্রমণ করতে পারবে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের 16 মার্চ ভারত, ফিনল্যান্ড, ভিয়েতনাম এবং কাতারের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে আসায় এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল। দিল্লির রুশ দূতাবাসের এক টুইটার পোস্টে জানানো হয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত রুশ সরকারের আদেশে সোমবার স্বাক্ষর করেছেন চেয়ারম্যান মিখাইল মিশুস্তিন। রুশ সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব দেশের নাগরিক এবং রাশিয়ায় অবস্থানের অনুমোদন থাকা ব্যক্তিরা বিমান চেকপয়েন্টের ভিতর দিয়ে রাশিয়া প্রবেশ করতে পারবে। একই সঙ্গে রুশ নাগরিকরাও এসব দেশ ভ্রমণের সুযোগ পাবে। ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহর সমর্থনে লাখ লাখ মানুষের মিছিল, ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গণপ্রতিবাদ ও নিন্দা। বাংলাদেশে পরীক্ষা ছাড়াই এসএসসির ফল প্রকাশ, আইনের গেজেট জারি, যেকোনো দিন প্রকাশিত হবে ফলাফল। এবং ভারতের কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল, এক কৃষকের মর্মান্তিক মৃত্যু। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায়। এখনকার মতো এখানে বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।